ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গা প্রত্যাবাসনের উপায় বের করার লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে নানা কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীদের ভিসা সমস্যা নিয়েও নিজের উদ্বেগের কথা টিলারসনকে জানিয়েছেন সুষমা।
আরও থাকছে প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়ান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফর নিয়ে একটি বিশ্লেষণ।
তিনি এপেক সম্মেলনে আসছেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমেরিকার একটি লিডারশিপ প্রতিষ্ঠা করা ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক রিজন এস্টাবলিশমেন্টের ব্যাপারে, পাশাপাশি চীনের সাথে বাণিজ্যিক সম্পর্কটাকে ঝালাই করা।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ইন্দোনেশিয়ার একটি আতশবাজি কারখানায় আগুন ধরে যাওয়ায় উপর্যুপরি বিস্ফোরণে কমপক্ষে 47 জন প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৃহস্পতিবার স্থানীয় সময়ে দুপুরের কিছু আগে জাকার্তার কাছে ওই কারখানায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং তার পরপরই উপর্যুপুরি ছোট ছোট বিস্ফোরণ ঘটে। আগুন গোটা কারখানাকে ঘিরে ফেলে এবং কারখানাটির ছাদ ধসে পড়ে। দমকল বাহিনীর লোকেরা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। তাঙ্গেরাং এলাকার পুলিশ প্রধান হ্যারি কুর্নিয়াওয়ান বলেন, ধ্বংসাবশেষের ভেতরে মরদেহ পাওয়া যায়। আরও 46 জন আহত লোককে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইন্দোনেশিয়ার সুরক্ষার মান খুব নিম্ন এবং নিয়মকানুনগুলো তেমনভাবে প্রয়োগ করা হয় না। কর্তৃপক্ষ বলছে যে কারখানাটি প্রায় মাস দুয়েক আগে চালু করা হয়েছিল। ক্যাটালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুজডিমন্ট মধ্যবর্তী আঞ্চলিক নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং সংসদকে বলেছেন এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে যে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়। এদিকে ক্যাটালোনিয়ার স্পেন থেকে বিচ্ছিন্ন হবার সংকট অব্যাহত রয়েছে। প্রথমে বিলম্বিত, পরে বাতিল এবং তারও পরে নতুন করে দেওয়া এক ঘোষণায় আজ জানানো হয়েছে যে পুজডিমন্ট বলছেন যে মাদ্রিদ সরকারের কাছ থেকে এ ব্যাপারে পর্যাপ্ত নিশ্চয়তা পাওয়া যায়নি যে অগ্রিম কোনো নির্বাচনের কারণে ক্যাটালোনিয়ার কেন্দ্রের প্রত্যক্ষ শাসন আরোপ করা বন্ধ করা যাবে। তিনি বলেন, এই ধরনের নিশ্চয়তা দিলে আমি নির্বাচন আহ্বান করতে প্রস্তুত ছিলাম, কিন্তু এরকম কোনো নিশ্চয়তা নেই যাতে নির্বাচন আহ্বানকে আজ কোনো যৌক্তিকতা দেওয়া যায়। আজ দিনে আরও আগের দিকে ক্যাটালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুজডিমন্ট বলছেন যে স্পেনের বিধায়করা যদি ক্যাটালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার হুমকি বাস্তবায়িত করেন, তাহলে তারা এই রাজনৈতিক সংকটের আরও অবনতি ঘটাবেন। আজ কেনিয়ায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘাতের কারণে এবং বিরোধীদের শক্ত ঘাঁটিগুলোতে ভোট কেন্দ্র বন্ধ থাকায় আবারও প্রেসিডেন্ট নির্বাচন ব্যাহত হয়েছে। নির্বাচন কমিশনের প্রধান ওয়াফুলা চেবুকাতি বলেছেন, কেনিয়ার নিরাপত্তার কারণে পশ্চিমাঞ্চলে বিরোধীদের শক্ত ঘাঁটি চারটি জেলায় ভোট গ্রহণ 28 অক্টোবর শনিবার পর্যন্ত বিলম্বিত হবে। কিসুমু এলাকায়ও সহিংসতা ছড়িয়ে পড়ে যখন স্থানীয় পুলিশের ভাষ্যমতে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘাতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। কিসমুর বহু ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় এবং নির্বাচন কর্মকর্তাদের ধারে কাছে কোথাও পাওয়া যায়নি। রাজধানী নাইরোবি একটি বস্তি এলাকায় বিক্ষোভকারীরা একটি ভোট কেন্দ্রের সামনে ব্যারিকেড স্থাপনের চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল যাতে একটি বিশেষ বৈঠকের আয়োজন করে, বাংলাদেশ তার চেষ্টা চালাচ্ছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
ঢাকা প্রাচ্যে এই বৈঠক থেকে যদি রোহিঙ্গা সংকট সমাধানের সপক্ষে কোনো প্রস্তাব পাশ করা হয়, তাতে আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমার চাপের মুখে পড়বে। বর্তমানে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নির্বাহী সদস্য রাষ্ট্রের সংখ্যা 47। বিশেষ বৈঠকের জন্য কমপক্ষে 16টি দেশের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করতে হয়। এসব বিষয়ে এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে রোহিঙ্গা সংকটের নিষ্পত্তির বিষয়টি উত্থাপন এবং মিয়ানমারের উপরে কার্যকর চাপ প্রয়োগের ক্ষেত্র প্রস্তুতের জন্য বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর কিছুদিন ধরে ঢাকাস্থ বিদেশি দেশটির কূটনীতিকদের সাথে বৈঠক করছেন। বুধবারও প্রভাবশালী 20টি দেশের ঢাকাস্থ কূটনীতিকদের সাথে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক। এদিকে চীনের একজন বিশেষ দূত সংক্ষিপ্ত সফরে ঢাকা এসে বুধবার বিকেলে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, চীন মধ্যস্থতায় রাজি নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের পরপরই চীনা বিশেষ দূতের ঢাকা সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আশা প্রকাশ করেছেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
আগামী নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক দলসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সাথে তিন মাস ব্যাপী সংলাপ শেষে ঢাকায় এক সংবাদ সম্মেলনে নুরুল হুদা বলেন, তথ্য উপাত্তের ভিত্তিতেই তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠাতা বলেছেন। সিজি বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য কোন মহলের চাপকে আমলে নেবে না নির্বাচন কমিশন। তিনি বলেন, সেনা মোতায়েনের বিষয়টি নির্বাচনের আগে বিবেচনা করা হবে। সংলাপের ফলে নির্বাচন সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন সিসি। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন নতুন দিল্লিতে ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছেন। পাকিস্তান, জঙ্গি বিমান বিক্রয় এবং HB-1 ভিসা বিষয়ে তাঁরা আলোচনা করেন। এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
পাকিস্তানের দীর্ঘদিনের লালন করা জঙ্গি গোষ্ঠীদের নিত্য উৎপাতে বহুদিন ধরেই অতিষ্ঠ হয়ে রয়েছে ভারত। কয়েকদিন আগে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সম্পর্কে কয়েকটি প্রশংসাসূচক মন্তব্য করায় উদ্বিগ্ন হয়ে পড়েছিল ভারত। কিন্তু এবার মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন দিল্লিতে এসে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পাকিস্তানের কড়া সমালোচনা করলেন। সুষমার সঙ্গে সুর মিলিয়ে বললেন, সন্ত্রাস দমনে পাকিস্তান ব্যবস্থা না নিলে গোটা এশিয়াতেই শান্তি ফেরা কঠিন। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর আক্রমণ ক্ষমতা বাড়াতে F-16 ও F-18 মার্কিন যুদ্ধ বিমান বিক্রির নিয়ে আমেরিকার সঙ্গে ভারত শিগগিরই কথাবার্তা বলবে বলেও জানা গিয়েছে। ভারতীয় তথ্য প্রযুক্তির কর্মীদের ভিসা সমস্যা নিয়েও নিজের উদ্বেগের কথা টিলারসনকে জানিয়েছেন সুষমা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের একটি দুর্নীতি দমন আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। দুর্নীতির অভিযোগে তিনি আদালতে হাজির হতে ব্যর্থ হবার পর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল। গত সপ্তাহে এই বিশেষ আদালতটি সাবেক প্রধানমন্ত্রী এবং তার কন্যা ও জামাতার বিরুদ্ধে শরীফ পরিবারের লন্ডনে বিলাসী সম্পত্তি সম্পৃক্ত দুর্নীতির অভিযোগ আনে। শরীফ, যিনি বর্তমানে লন্ডনে তাঁর স্ত্রী চিকিৎসার জন্য রয়েছেন, তিনি কয়েকবার এই মামলা শুনানিতে হাজির হননি। আজ আদালত আবার কার্যক্রম শুরু করলে মিস্টার শরীফের আইনজীবী অনুরোধ করেন যে অসুস্থ স্ত্রীর পাশে থাকার লক্ষ্যে তাঁকে যেন আদালতে উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু বিচারক এই অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং কর্তৃপক্ষকে নির্দেশ দেন যে তাঁকে যেন গ্রেপ্তার করে আগামী শুনানির দিন 3রা নভেম্বর আদালতে হাজির করা হয়। তাৎক্ষণিকভাবে এটা অবশ্য জানা সম্ভব হয়নি যে শরীফ বিদেশ থেকে ফিরে আসবার পরিকল্পনা করেছেন কিনা, কারণ পাকিস্তানের আইন অনুযায়ী তিনি জামিন না পেলে পাকিস্তানের মাটিতে অবতরণের পরপরই তাঁকে আটক করা হতে পারে। মিস্টার শরীফ, তাঁর মেয়ে মরিয়াম নওয়াজ এবং জামাতা মোহাম্মদ সাফদার সকলেই নিজেদের নির্দোষ দাবি করেছেন এবং বলছেন যে দুর্নীতির এই অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট এবং ছ্যাবলামি। ইরাকের সঙ্গে সিরিয়ার সীমান্ত এলাকার ছোট ছোট শহর এবং গ্রামগুলোতে কথিত ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত তাদের অবশিষ্ট অবস্থান দখলের জন্য ইরাকি সেনাবাহিনী আক্রমণ অভিযান শুরু করেছে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আজ এই সাঁড়াশি আক্রমণের কথা ঘোষণা করে বলেছেন যে আল কায়েম এবং রাকার আইএস জিহাদিদের সামনে এখন দুটি বিকল্প আছে, হয় আত্মসমর্পণ নয়তো মৃত্যু। ইরাকে যুদ্ধরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট এই আক্রমণ অভিযানকে শেষ বড় লড়াই বলে অভিহিত করেছেন। ২০১৪ সালে যেসব অঞ্চল আইএস দখল